উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। আমরা এই অনুষ্ঠানে বারবার বর্তমান বিশ্বে একটি অস্বাভাবিক অবস্থা, বিশেষত উগ্রবাদ এবং উগ্রবাদ থেকে উদ্ভূত সহিংসতার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি এ থেকে উত্তরণের উপায়। তারই ধারাবাহিকতায় আজও আমরা এই উগ্রবাদের কারণ অনুসন্ধান করার চেষ্টা করব। এর কারণটি পরিষ্কারভাবে জানলে এ থেকে বেরিয়ে আসবার পথটাও চিহ্নিত করা যাবে সহজে। একুশ শতকের আশাবাদের উচ্ছ্বসিত সময়ে এ ধরনের দুর্যোগ কেন, সে প্রসঙ্গে বলছিলেন পাকিস্তানের লাহোর থেকে সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক হাসান আসকারি।
This kind of tendency, I think, has developed in many of the developing countries, either from a worldly ideology or from a religious ideology.
হাসান আসকারি বলছেন যে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় উন্নয়নশীল দেশে, হয় তা একেবারে জাগতিক কোনো মতাদর্শের কারণে, নয়তো ধর্মীয় মতাদর্শের কারণে। শীতল যুদ্ধোত্তর সময়ে ১৯৯০ দশকে এবং তারপর একুশ শতকের সূচনায়, যখন প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো আদর্শ ছিল না, মার্ক্সবাদ যখন পরিত্যক্ত, তখনই ডানপন্থী আদর্শ, ধর্মকেন্দ্রিক মতাদর্শ বিশেষত তরুণ সমাজের মনে রেখাপাত করল। তারা তখন বাস্তব জীবনে প্রবেশের জন্য আগ্রহী, কিন্তু একই সঙ্গে তারা এটাও ব্যাখ্যা করতে অপারগ ছিল যে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে সেভাবে কেনই বা ঘটছে। আর তখনই উগ্রবাদীরা তাদের মনে প্রবেশ করে, কারণ তারা সমাজের নানান জটিল বিষয় খুব সহজ ব্যাখ্যা ও সমাধান দেওয়ার চেষ্টা করল। তাই অনেক বেশি তরুণ সেদিকে আগ্রহ বোধ করল। এই বিষয়টিকে আরো খানিকটা ব্যাখ্যা করে হাসান আসকারি বললেন,
And I think after 9/11 some of these ideas became more popular in reaction to the American policy of what they
তিনি মনে করছেন যে 9/11 পরে দৃশ্যপট আরো খানিকটা পাল্টে গেল। উগ্রবাদের কোনো কোনো ধারণা আরও খানিকটা জনপ্রিয়তা পায় যখন 9/11 ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরাক সহ সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে সন্ত্রাস বিরোধী কিছু কিছু অভিযান কারো কারো পছন্দসই হয়নি, আর তখন এই উগ্রবাদ অনেক উন্নয়নশীল দেশগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে, আফগানিস্তানে, পাকিস্তানে, পরবর্তীতে ইরাকে এবং সবশেষে সিরিয়ায়। আর কেবল আফগানিস্তান কিংবা পাকিস্তানের কথাই বা কেন, খোদ বাংলাদেশেও কিছু তরুণ এরকম উগ্র আদর্শে অনুপ্রাণিত বোধ করে। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির ফেলো তরুণ লেখক আসিফ ইন্তাজ রবি বললেন,
অসংখ্য তরুণ তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, গ্রামের তরুণ, ঢাকার আবার ঢাকার অভিজাত এলাকার তরুণ, তারা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ। এবং তাদের এমন তরুণ আছেন, এমন অনেক মধ্যবয়স্ক মানুষ আছেন যাদের জীবনে কোনো অভাব নেই, যাদের স্ত্রী আছে, সন্তান আছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা বড় চাকরি করছেন, তারা হঠাৎ করে চাকরি বাকরি ছেড়ে তারা হারিয়ে যাচ্ছেন এবং তারা পরে একজন সন্ত্রাসবাদী হিসেবে সমাজে ফিরে এসে কাউকে না কাউকে আক্রমণ করার চেষ্টা করছেন। এবং আপনি যদি তাদের বিশ্বাসের জোরালো জায়গাটা দেখেন যে তারা কিন্তু একা পালাচ্ছেন, তারা তাদের স্ত্রীকে, তাদের সন্তানদেরকে নিয়ে পালান, অর্থাৎ আপনি যদি তার বিশ্বাসের জোরের জায়গাটা দেখেন তাহলে আপনি খুবই অবাক হবেন যে তারা কিন্তু তাদের আদর্শের জায়গায় খুবই অটল এবং স্থির প্রতিজ্ঞ।
কিন্তু কি এমন কারণ যে তরুণ প্রজন্মের মস্তিষ্ক ধোলাই হবে এত সহজেই? এত সহজে তারা বিচ্যুত হবে বরাবরের চেনা এবং নিরাপদ পথ থেকে? কেন তারা চলে যাবে ঝুঁকিবহুল এই বিপদের সীমারেখায়? এই প্রশ্নটি করেছিলাম জনাব হাসান আসকারিকে।
I think the reason appears to be that the younger generation was disappointed by the existing social and economic order of their own societies.
তিনি বলছেন যে এমনটাই মনে হয় যে তরুণ প্রজন্ম চলমান সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় অত্যন্ত হতাশ বোধ করছে। তারা এই সমাজ ব্যবস্থায় তেমনভাবে সমাদৃত হয়নি এবং তাই তারা উগ্রবাদীদের আবেদন দ্বারা প্রভাবিত হয়। তখন তারা উগ্র মতাদর্শের মধ্যে আটকা পড়ে এবং তারপর তারা সেই যন্ত্রেরই যেন অংশ হয়ে যায়, যে যন্ত্র তাদের রাজনৈতিক এবং কথিত ধর্মীয় মতাদর্শে প্রভাবিত করে। ধর্মীয় মতাদর্শটি কথিত এজন্যে যে প্রকৃত ধর্মীয় মতাদর্শে উগ্রবাদের কোনো স্থান নেই। এই কথিত ধর্মীয় মতাদর্শের বশবর্তী কিছু লোক এমনকি মিশরের একটি মসজিদে নামাজ পড়ার সময় আক্রমণ চালিয়ে 200 বেশি লোককে সম্প্রতি হত্যা করেছে। উগ্রবাদের সঙ্গে ইসলামের যে কোনো সমীকরণ হতে পারে না সে কথাই আমাদের বললেন ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শরিয়া বিষয়ক বিশেষজ্ঞ কানাডা প্রবাসী হাসান মাহমুদ।
এই যে উগ্রবাদ কথাটার ভেতরেই এই কথার জবাবের শুরুটা রয়ে গেছে। বাদ হচ্ছে একটা মতবাদ, এটা ইসলামের একটা ব্যাখ্যা মাত্র। কোরআনের কিছু আয়াত এবং বিশেষ করে কোরআনের বাইরে যে ডকুমেন্ট গুলো আছে সেখান থেকে তারা সমর্থন নেয় এবং অনেক ক্ষেত্রে ওই বাইরের ডকুমেন্ট গুলো কোরআনের একেবারে সরাসরি বিরুদ্ধে যায়, কিন্তু সেটা তারা উপেক্ষা করেন। একটু চলুন আমরা কল্পনা শক্তি দিয়ে 1400 বছর আগে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, অনেক পরিশ্রম করলেন, প্রথমে 10 বছর শান্তি দিয়ে হলো না, প্রথমে 13 বছর, তারপরে মদিনা গিয়ে 10 বছর উনি খুব শক্ত হাতে সমস্ত দমন করে পুরো আরব জাতিকে এক ছাতার নিচে এনে আগের অনেকগুলো অন্যায় দুর্নীতি অবিচার উনি বন্ধ করতে পেরেছিলেন। এটা আমরা ডকুমেন্টে পাই। তারপরেই প্রায় 150 বছর কোনো ডকুমেন্ট নেই, কোনো রেফারেন্স নেই, কোনো দলিল নেই। তো আমরা যখন একটা ইতিহাসকে ফলো করতে যাই তখন 150 বছরের গ্যাপ ইজ এ ডেঞ্জারাস গ্যাপ। আর যেহেতু অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক যুদ্ধ বিগ্রহ ক্ষমতার কামড়াকামড়ির ভেতর দিয়ে গেছে, কাজে দলিলগুলো যে করাপ্ট হয়ে গেছে অনেক জায়গায় তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে।
হাসান মাহমুদ যে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেছেন সেগুলো হল ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের দুই একটি আয়াতের প্রসঙ্গ না বুঝেই ব্যাখ্যা করা এবং মহানবীর মৃত্যুর অনেক পরে গঠিত শরিয়া আইনকে ভিত্তি করে কিছু নির্দেশ তৈরি করার মধ্যে এক ধরনের ভ্রান্তি রয়েছে, যা একদিকে যেমন এক শ্রেণীর মুসলমানকে বিভ্রান্ত করেছে তেমনি অন্য ধর্মের অনুসারীদেরও ইসলাম সম্পর্কে ভুল ধারণা দিয়েছে। এসব বিষয় নিয়ে আবার আমরা আসব এই আয়োজনের আগামী সংকলনে আগামী রোববার। শোনার আমন্ত্রণ রইল।